মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ওয়েবসাইটে midnight-horror-station.com। আজ শুনবেন চিরকালের গল্প।
চিরকালের গল্প মানে রোজকার গল্প, যেমনটা রোজ ঘটছে আমাদের ঘিরে, অথচ খেয়াল করছে না কেউ। লোকে বলে একটা প্রজাপতির ডানা ঝাপটানো বায়ুতে যতটা আলোড়ন সৃষ্টি হয়, বহু বছর ধরে আকারে বাড়তে বাড়তে সেটাই একদিন সাইক্লোনে পরিণত হয়। মানে ঠিক সেই মুহূর্তটা যখন রবীন্দ্রনাথ প্রথম কবিতা লিখবেন বলে ঠিক করেছিলেন, সত্যজিৎ রায় প্রথম ফিল্ম বানানোর কথা ভেবেছিলেন, অথবা নিউটনের সেই আপেল খসে পড়ার মুহূর্ত। এক মুহূর্তের অনিশ্চিত সিদ্ধান্ত আমাদের জীবন আমূল পাল্টে দেয়। কিন্তু যদি সিদ্ধান্তটা অনিশ্চিত না হয়, যদি আমরা সত্যি জানতে পারি যে না, থাক বাকি কথা গল্পেই বলবো, শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে আজ একটি অপরিণত ভালোবাসার অভিযান, চিরকালের গল্প। একতলার ঘরের মেঝেতে শুয়ে কিছু আজগুবি ভাবনা মাথায় আসছিল তন্ময়ের। সকাল থেকে এদিকটায় কারেন্ট নেই, মানে লোডশেডিং আর কি। ঘন্টাখানেক আগে মোবাইলটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এক্ষুনি ল্যাপটপটা, ফলে আর করার মতো কিচ্ছু নেই। কারেন্ট না আসা অব্দি স্রেফ চুপচাপ শুয়ে থাকা, গরমে ঘুমও আসবে না। গোটা পৃথিবীটা ল্যাপটপের স্ক্রিনের মতোই অন্ধকার হয়ে গেছে, ফাঁকা। একসময় যা খুশি ফুটিয়ে তোলা যেত সেখানে, এখন হালকা চাঁদের আলোয় শুধু তার নিচের মুখের আউটলাইনটাই দেখা যাচ্ছে সেখানে। একটু আগেই দীপ্তির সাথে কথা হচ্ছিল ফেসবুকে, এখন সেটাও মিলিয়ে গেছে। সেদিকে তাকিয়ে দুদিন আগের একটা ব্যাপার মনে পড়ল তন্ময়ের। নেট সার্চ করতে গিয়ে আচমকা একটা সাইট খুলে গেছিল। এমনিতে আজকাল অনেক ওয়েবসাইটই এরকম নিজে থেকে খুলে যায়, সেরকমই একটা সাইট ভেবে বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু ক্রসের কাছে পৌঁছেও হাত আটকে গেল। স্ক্রিনের উপর ধীরে ধীরে যে লেখাটা ফুটে উঠছে তার বাংলা মানে করলে দাঁড়ায়, আপনি কি জানেন পৃথিবীর প্রতিটা মানুষের জন্য একজন পারফেক্ট মানুষ আছে? প্রশ্নটা পড়ে একটু হেসেছিল তন্ময়, খানিকটা কৌতূহল জেগেছিল সেই সাথে। 90-এর দশকের হিন্দি সিনেমায় এইরকম কথা বেশ শোনা যেত। এখন পৃথিবী এগিয়ে গেছে, পারফেক্ট কারোর খোঁজ আর কেউ করে না, তালে গোলে যা হয়ে যায় সেই নিয়েই সন্তুষ্ট থাকে। কয়েক সেকেন্ড পরেই লেখাটা মুছে গিয়ে আবার নতুন লেখা ফুটে উঠল সেখানে, আপনি কি আপনার জন্য পারফেক্ট মানুষটি খুঁজে পেতে চান? নিচের দিকের কোণে ইয়েস আর নো লেখা দুটো বাটনও ফুটে উঠল সেই সাথে। 7-5 না ভেবে ইয়েস এ ক্লিক করে দিল তন্ময়, ভেবেছিল এরপরেই কোনো বিজ্ঞাপনের ছবি আসবে অথবা কিছু ডাউনলোড হতে চাইবে, কিন্তু সেসব কিছুই হলো না। উল্টে একটা নতুন পাতা খুলে গেল, হাজার রকম প্রশ্ন জিজ্ঞেস করা আছে সেখানে। এটা কি ম্যাট্রিমোনিয়াল সাইট নাকি, মনে মনে ভাবল তন্ময়। তো এ সাইটের নামটা তো আগে শোনেনি সে। যাই হোক, ভেবে চিনতে সবকটা প্রশ্নেরই উত্তর দিল একে একে। মেয়েটার নাক কেমন হবে, চোখের গড়ন কেমন, গায়ের রং, ইত্যাদি ইত্যাদি। সাথে নিজের ঠিকানাটাও দিয়ে দিল। সাবমিটে ক্লিক করতেই বন্ধ হয়ে গেল সাইটটা, যেন শুধু এইসব জানার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। জানা হয়ে যেতে আর এক মুহূর্ত দাঁড়ালো না, কেমন যেন খটকা লেগেছিল তার। এই ধরনের সাইট মানুষ খুঁজে দেওয়ার বদলে সাধারণত টাকা পয়সা চায়, অথবা অ্যাকাউন্ট খুলতে বলে। এই সাইটটা কিন্তু তার ধারই ধারল না। একটু থতমত খেয়ে আবার সাইটের অ্যাড্রেসটা টাইপ করল সে, perfection.com। এন্টারে চাপ দিতেই কিন্তু অবাক হয়ে গেল, গোটা স্ক্রিন জুড়ে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড। কি আশ্চর্য, এইমাত্র তো খোলা ছিল ওয়েবসাইটটা, আর এখন বলছে কিনা ওরকম কিছুরই অস্তিত্ব নেই। আরে তাজ্জব ব্যাপার তো। সাথে সাথে ল্যাপটপের পাশে পড়ে থাকা মোবাইলটা তুলে কয়েকজনকে ফোন করেছিল সে। কিছু গন্ডগোল হবে না তো? তারা আশ্বাস দিয়ে বলেছিল টাকা পয়সা যখন চায়নি তখন খারাপ কিছু হবে না। এই কদিনে বেশ কয়েকবার সাইটটা খোলার চেষ্টা করেছে তন্ময়, কিন্তু বৃথা চেষ্টা, সেটাকে আর একবারও দেখতে পায়নি সে। আজ এই অন্ধকারে শুয়ে শুয়ে সেটার কথাই ভাবছিল তন্ময়। দীপ্তিকে বলা হয়নি কথাটা, বলাটা বোকামো হবে। এই মুহূর্তে জানলার বাইরে থেকে নানা রকম আওয়াজ ভেসে আসছে, যেমন ব্যাটারি চালিত রেডিও থেকে গান, ঝিঝির ডাক, পাড়ার লোকের মৃদু হইচই গুঞ্জন, হালকা হাওয়াও দিচ্ছে বুঝি। কাচের জানলার বাইরে নিভন্ত ফসফরাসের আলোর মতো আকাশের অবয়বটা বোঝা যাচ্ছে। আচমকা এই সময় একটা কাণ্ড ঘটে গেল। রাতের নিরবতা খান খান করে ঘরের একটা কাঁচ ভাঙার আওয়াজ হল। ভয় পেয়ে ধড়ফড় করে উঠে বসল তন্ময়। এই ঘরের কোনো একটা জানলা ভেঙে ঘরের ভিতর এসে পড়েছে কিছু। অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না জিনিসটা। বাইরে থেকে কি কেউ ছুঁড়ে ফেলেছে? জানলা দিয়ে বাইরে তাকালো সে। না, কাউকে দেখা যাচ্ছে না। রাস্তাটা শুনশান, ফাঁকা। ব্যাপার কি, এত রাতে এ পাড়ায় অন্যের বাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙবে কে? তার সাথে তো কারো শত্রুতা নেই। বিছানা ছেড়ে উঠে পড়ল তন্ময়। জানলা ভেঙে যে জিনিসটা ভিতরে এসে পড়েছে সেটা সম্ভবত ইঞ্চিখানেকের বেশি লম্বা নয়, তার বেশি হলে জানলার পুরো কাঁচটাই ভেঙে পড়ত। সে সাবধানে জানলার দিকে এগিয়ে গেল। চারিদিকে ভাঙা কাঁচ ছড়িয়ে রয়েছে, এখানে হাঁটা চলা করাটা মোটেই যুক্তিযুক্ত নয়। এখন না সরিয়ে কাল সকালের আলোতেই কিছু একটা ব্যবস্থা করা যাবে। সে ধীরে ধীরে ফিরে আসতে যাচ্ছিল এমন সময় হালকা আলো চোখে পড়তেই থেমে গেল। বিছানার তলা থেকে আসছে আলোটা, যেন গোটা চারেক চোনাকি একসাথে চলছে সেখানে। ব্যাপার কি, চোনাখিরা তো জানলা ভেঙে ঢুকতে পারে না? কৌতূহলে বুক ঠিপঠিপ করছিল তন্ময়ের। বিছানার তলায় ঝুঁকে পড়ল সে, হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল সেই দিকে। হ্যাঁ, চোনাকি বটে, একটা লাল কাপড়ে কিছু একটা বাঁধা আছে। কাপড়ের ভিতর থেকেই আসছে চোনাকির আলো। আরে অদ্ভুত ব্যাপার তো, এরকম কাপড়ের ভিতর চোনাকি আটকে জানলা দিয়ে ছুঁড়ে পাঠাবে কি? জিনিসটা হাতে নিতেই কিন্তু খানিকটা পরিষ্কার হলো ব্যাপারটা। কাপড়ের ভিতর শক্ত কিছু একটা জড়ানো আছে, সেটা যাতে চোখে পড়ে সেজন্যই ভিতরে বন্দি করে রাখা হয়েছে চোনাকিগুলোকে। জিনিসটা হাতে নিয়ে বিছানার উপর উঠে এলো তন্ময়। কৌতূহলটা এখন আগের থেকে বেড়ে উঠেছে। একপাশ থেকে একটু টান দিতেই খুলে গেল কাপড়টা, সাথে সাথে চোনাকিগুলো বেরিয়ে এসে ছড়িয়ে পড়ল ঘরের ভিতর। মাত্র চারটে চোনাকিও অন্ধকার ঘর আলোয় ভরিয়ে দিতে পারে এটা এতদিন জানা ছিল না তন্ময়ের। সেই আলোতেই দেখতে পেল হাতে ধরে থাকা জিনিসটা একটা কালো রঙের যন্ত্র। বাজার মোবাইল ফোনে ছেয়ে যাওয়ার আগে পেজার নামে এক ধরনের যন্ত্র পাওয়া যেত, অনেকটা সেই রকম, আন্দাজ 2.5 ইঞ্চি লম্বা। তার বেশিরভাগটা জুড়েই একটা আয়তাকার স্ক্রিন, অনেকটা ক্যালকুলেটরের স্ক্রিনের মতো। তার ঠিক নিচেই একটা মাত্র বোতাম। সেটা টিপলেই সম্ভবত চালু হয় যন্ত্রটা। পিছন দিকটাতেও কিছু নেই, নিরেট, ফাঁকা। তবে কি কেউ মশকরা করছে তার সাথে? চারিদিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে বোতামটা টিপে দিল তন্ময়, আর সাথে সাথে আয়তাকার স্ক্রিনের উপর লেখা ফুটে উঠল। তবে অক্ষর নয়, কয়েকটা সংখ্যা, যেন এইমাত্র ক্যালকুলেটরে একটা বড় সড় যোগের অঙ্ক করেছে কেউ। 3, 6, 4, 9 সংখ্যাগুলো সবুজ, স্থির হয়ে চলছে। আরো কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পরেও কোনো অদল বদল হল না তাতে, সংখ্যাগুলো আগের মতোই দাঁড়িয়ে আছে। খারাপ হয়ে গেছে নাকি, তাই কেউ ছুঁড়ে ফেলেছে জানলা দিয়ে? কিন্তু তারই বা কি কাজে লাগতো এটা? ব্যাপারটা নিয়ে আর কিছু ভাবতে ইচ্ছা করল না, সেটা বালিশের পাশে রেখে শুতে গেল সে। আর সাথে সাথে হাতের ধাক্কায় সেটা ছিটকে গিয়ে পড়ল বিছানা থেকে একটু দূরে। মুখ দিয়ে একটা বিরক্তি সূচক শব্দ করে বিছানা থেকে নেমে সেটাকে আবার হাতে তুলে নিল তন্ময়। আর ঠিক তখনই একটা ব্যাপার চোখে পড়তে সে থমকে গেল। এতক্ষণ যে সংখ্যাগুলো যন্ত্রটা দেখাচ্ছিল তার প্রথম তিনটে একই আছে, শুধু বদলে গেছে শেষেরটা। 9 বদলে এখন সেখানে 8। তাহলে কি জিনিসটা একটু দূরে সরালে নম্বরগুলো পাল্টে যায়? অবাক চোখে সে যন্ত্রটার দিকে তাকিয়ে থাকল। হঠাৎ কি মাথায় আসতে বিছানা থেকে আরেকটু দূরে সরে এলো সে, সাথে সাথে আবার পাল্টে গেল নম্বরটা, এবার 8 বদলে 7। যন্ত্রটা নিয়ে নড়াচড়া করলেই শেষের নম্বরটা পাল্টে যাচ্ছে। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো তন্ময়, তবে কি কোনো কিছুর দূরত্ব বোঝাচ্ছে সেটা? কিসের? জানলার বাইরে আর একবার চোখ গেল তন্ময়ের, মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে রাস্তায়। লোকটা একভাবে তাকিয়ে আছে জানলার দিকে, যেন নজর রাখছে। তন্ময় জানলার দিকে আরো খানিকটা এগিয়ে গেল, সেটা দেখেও কিন্তু সরে গেল না লোকটা, যেন নিজেকে দেখাতেই চাইছে সে। যন্ত্রটা যে সেই ছুঁড়েছে তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু উদ্দেশ্যটা কি? কেমন যেন ভয় লাগলো তন্ময়ের। বহু চেষ্টা করেও দুচোখের পাতা এক করতে পারল না। শহরের লম্বা লম্বা বাড়িগুলোর গোল ঘেঁষে একটু একটু করে সন্ধ্যা নামছে। বাড়ির নিচে পায়ে চলা রাস্তাগুলো খালি পড়ে আছে। একটু আগেই স্কুলযাত্রী কিছু ছেলেমেয়ের দল রাস্তার ওপর দিয়ে হেঁটে গেছে। সন্ধ্যাবেলা এদিকটা ফাঁকা হয়ে যায়, তখন কদাচিৎ দু একটা গাড়ির দেখা মেলে। এখন অবশ্য 3 মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে, 2 সামনে আর 1 একটু পিছনে সন্তর্পণে। সামনের 2 যাতে তার উপস্থিতি বুঝতে না পারে সেই ভেবে পা টিপে টিপে হাঁটছে। সেভাবেই পা চালিয়ে আরো কিছুটা এগিয়ে এলেন ডাক্তার শ্যান্নার। ছেলে মেয়ে দুটোর কথাবার্তা এখন আবছা শোনা যাচ্ছে। অন্ধকারে শরীর থেকে কান খাড়া করে শুনতে লাগলেন তিনি।
অঙ্কে 24, ভূগোলে 18, আর ওই জীবন বিজ্ঞানে তো কাল করে দিয়েছিস 16।
তো আমি কি করবো, অত বিজ্ঞানসম্মত নাম মনে রাখতে গিয়ে আমি সারা বাপের নাম ভুলে যাই।
তা বলে 116, গোটা খাতা তো লাল কালিতে রক্তাক্ত হয়ে গেছে।
ওই হরিচরণটা একটা ঢ্যাম না, যা লিখি তাই কেটে দেয়। আমার খাতার নিচে লিখে দিয়েছে আপনার ছেলের এই জীবনে জীবন বিজ্ঞান পাশ করা হবে না।
কেস কেজে, এ যদি বাড়ির লোকের হাতে পড়ে?
পড়তেই হবে, মন্তব্যের নিচে গার্জেনে সই করে নিয়ে যেতে বলেছে পরের দিন।
তুই গেলি, জীবন বিজ্ঞানই তোর মরণের কারণ হয়ে দাঁড়াবে। এবার
মাথায় একটা আইডিয়া আছে।
কি?
তুই আমার বাবার সইটা করে দে।
আমি? মেয়েদের হাতের লেখা দেখলেই বোঝা যায়, নিজে করে নে।
সে তো আমার হাতের লেখা দেখলেও বুঝে যাবে।
আরে কায়দা করে লিখে নে না, হ্যান্ড রাইটিং এক্সপার্ট আনবে নাকি?
তাই করতে হবে আর কি। তবে সেটা বাড়িতে করতে গেলে কেস খাবো। ডাক্তার সান্যাল আরেকটু পিছিয়ে এসে হাসলেন। এতক্ষণে সন্ধ্যার অন্ধকারটা আরেকটু গাঢ় হয়েছে, গা ঢাকা না দিলেও চলে।
মন দিয়ে একটু পড়াশুনো কর বাবা, এরম বাবার সই নকল করে কতদিন চলবে?
তুইও শুরু করলি?
আচ্ছা আচ্ছা ছাড়, সিগারেট দেখি একখানা, দুটান মেরে ছেড়ে দেবো। আর এইটা রাখ।
ছেলেটার হাতে একটা কাগজের টুকরো গুঁজে দেয় মেয়েটা।
যদি কাল দেখা না হয়?
কি আর, আমার একটা সিগারেট বেঁচে যাবে।
ওরে হারামি, এই করে তুমি পয়সা হয়ে যাচ্ছ? প্র্যাকটিক্যালে কে তো ছবি এঁকে দেয়, আমি দেখে নেব।
ওসব ছবি আমিও আঁকতে পারি।
কি যে আঁকিস আমার জানা আছে, হৃৎপিণ্ড দেখে মনে হয় ফোলানো বেলুন।
মনে প্রেম থাকলে ওরকম হৃৎপিণ্ড ফুলে যায়।
বাবা এত ফোলা প্রেমে কার জন্য?
কেন, মধুচন্দ্র দাদি।
কে দি?
আরে মধুচন্দ্র দাদি শুনিস নি? মধুচন্দ্র দাদি কেন আসছো না?
তো দিদি বাজি আমি বন্ধ করছি, পর চালা এখান থেকে।
যা যা। একটু পরে দুজনের কেউই আর সেখানে দাঁড়ালো না। পাশেই একটা বড় সড়ো ফুটবল মাঠ, অল্প আলোতেও কয়েকটা কম বয়সী ছেলে খেলাধুলা করছে সেখানে। সেদিকেই এগিয়ে গেল ছেলেটা। মেয়েটা গলিপথে বাড়ির রাস্তা ধরল। ডাক্তার সান্যালও ছেলেটার পিছন পিছন মাঠের ভিতরে ঢুকে এলেন। এই মাঠটা তার চেনা, অবশ্য বহুদিন পরে আবার এই অবস্থায় দেখছেন। একটা বেঞ্চে গিয়ে বসে ব্যাগ থেকে পরীক্ষার খাতাগুলো বের করলো তন্ময়। রাফ খাতায় কয়েকবার বাবার সইটা প্র্যাকটিস করে নিল, না তাও হচ্ছে না। হাতের লেখাটার মধ্যে কেমন যেন কাঁচা ভাব থেকে যাচ্ছে, অথচ সইটা না করে বাড়ি গেলে কপালে সর্বনাশ লেখা আছে। বসে বসে কপাল ঘামতে লাগলো তার, সাথে মাথাটাও গরম হতে লাগলো।
তুমি কি তন্ময়?
ঠিক এই সময় পাশ থেকে নিজের নামটা শুনে সে ফিরে তাকালো। পাশেই এসে বসেছে একটা বছর ৩৫ লোক, তার মাথা ভরা টাক, চোখে কালো ফ্রেমের চশমা, মুখে অল্প দাড়ি, চেহারার মধ্যে বেশ একটা অভিযুক্তি ভাব আছে। তন্ময় তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বললেন?
তোমার নাম তন্ময় তো?
এক্ষুনি তো ওই নামেই ডাকলেন।
আসলে এভাবে কোনোদিন দেখিনি, তাই।
লোকটার কথাবার্তা কেমন যেন, সে মুখ ফুরিয়ে নিল। এমনিতেই হাতের লেখা মেলাতে না পেরে চাপ খাচ্ছে, তার উপর লোকটা এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। এসব আপদ কি এখনই এসে উপস্থিত হয়?
তোমার তোমার সইটা কিন্তু আমি করে দিতে পারি।
সেরেছে লোকটা, কি জানে সে সই নকল করতে এসছে এখানে? তন্ময় ভাবলো এত তাড়াতাড়ি সারেন্ডার করলে চলবে না, গলায় ঝাঁ চেনে বলল, আপনাকে কি বললাম, আমার সই দরকার? ডাক্তার সান্যালের মুখে এবার একটা হালকা হাসি ফুটে উঠল।
তোমার সম্পর্কে সবকিছুই জানি আমি।
বাবা কি তবে টিকটিকি লাগিয়েছে তার পিছনে? তন্ময় ভাবল লোকটাকে আর পাত্তা দিলে চলবে না, মুখ নামিয়ে খাতায় আঁক কাটতে লাগলো সে। লোকটা কিন্তু চুপ করে থাকলো না, তার দিকে বেশ খানিকটা সরে এসে বলল,
সেই যেবার পুরি গিয়ে হোটেলের জানলা দিয়ে লোকের মাথায় হিসি করে দিয়েছিলে?
তন্ময়ের বুকের ভিতর এবার উত্তেজনার স্রোত খেলে গেল। এ ঘটনাটার কথা তো সে নিজে ছাড়া আর কেউ জানে না। মুখ তুলে লোকটার দিকে একবার তাকালো তন্ময়। তারপর আবার মাথা নামিয়ে নিল। সাথে সাথে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। লোকটার বাঁ হাতের কোড়ে আঙুলের নিচে ছোট তিল, ঠিক ওই রকম একটা তিল তার নিজের হাতেও আছে।
আপনার আপনার দাবিটা কি বলুন তো?
ঝাঁঝিয়ে ওঠে তন্ময়। দেখছেন ইতিহাস ছাড়া সবকিছুতে গাড্ডা খেয়ে বসে আছি, তারপর আপনি এই ভর সন্ধ্যেবেলা ভদ্রলোকের ছেলের মাথা চাটছেন। শান্ত গলায় সেনাল বললেন,
বললাম যে তোমার সব সমস্যার সমাধান আমি করে দেব, শুধু আমার একটা কথা শুনতে হবে।
এতক্ষণে কেমন যেন কৌতূহল হলো তন্ময়ের, লোকটার তার মানে কিছু উদ্দেশ্য আছে। কিন্তু সব সমস্যার সমাধান করে দেব কথাটা কেমন যেন ভগবান সুলভ। সে জিজ্ঞেস করলো,
এত উঁচু উঁচু কথা বলছেন যে, কে বলুন তো আপনি? আমার নাম ডক্টর তন্ময় সান্যাল।
সে তো আমারও নাম, তবে ডাক্তার তার নেই।
তা হয়ে যাবে, কয়েকটা বছর পরেই হয়ে যাবে,
আমি ডাক্তার হয়ে যাব। বয়স তো কম নয়, বাজলাম মারছেন কেন?
আমার সঙ্গে তোমার একটাই পার্থক্য, বয়সের।
তন্ময় মনে মনে কি যেন ভাবল, কৌতূহলের চোটে গলার ঝাঁঝটাই কমে এসছে। সে মিনমিন করে বলল,
মানে আপনি বলছেন আপনি আর আমি একই মানুষ? একদম তাই, শুধু 20 বছরের এদিক ওদিক।
হাসতে গিয়েও তন্ময় হাসতে পারল না। বিদেশি সায়েন্স ফিকশনে এরকম হয় বটে, কিন্তু সেসবই তো গল্প। বাস্তবে দাঁড়িয়ে এরকম কথা কেউ বললে সে বিশ্বাস করত না, কিন্তু এই লোকটা তার সম্পর্কে এমন কিছু জানে সেটা অন্য কেউ জানে না। সেটাই বা কি করে হয়? অবশ্য লোকটা বলছে জীবন বিজ্ঞানে 16 পাওয়া ছেলে একদিন ডাক্তার হবে, ব্যাপারটা বিশ্বাস করতে খারাপ লাগে না।
খাতাটা দাও, সই করে দি।
চুপচাপ খাতাটা এগিয়ে দিল সে। ডাক্তার সান্যাল পকেট থেকে পেন বের করে খাতার উপরেই আঁক কাটলেন। তন্ময় হা হা করে উঠল। পেনে কালি পড়ে কিনা সেটা তো অন্য কোথাও ঘষে দেখতে পারতেন।
না না, এটাই আমার সই।
তন্ময়ের মনে হলো খাতার উপর কেউ থেতলে যাওয়া কেঁচো বা প্রতিবন্ধী অ্যামিবা আঁকার চেষ্টা করেছে।
আসলে ভাতের লেখাটা।
লোকটার কথাবার্তা এখনো বিশ্বাস হচ্ছে না তন্ময়ের। হঠাৎ মনে পড়ল পকেটে কাল রাতের সেই যন্ত্রটা এখনো সজাগ আছে। রাতে কি তবে জানলা থেকে এই লোকটাকেই দেখেছিল?
আপনি
আপনি কি চাইছেন বলুন তো? তন্ময়ের মনে কেমন যেন সন্দেহ জাগে।
আপনি নয়, আমরা, তুমি আর আমি দুজনেই চাইছি।
সে যাই হোক, আমরাই বা কি চাইছি? লোকটা মাথা নামিয়ে কি যেন ভাবতে লাগলো। যে কথাটা বলতে চলেছে সেটাই কিভাবে বলবে ভেবে নিচ্ছে। তন্ময় একবার চারপাশে তাকাল। একটু আগে যে ছেলেগুলো খেলছিল তারা এতক্ষণে বাড়ি চলে গেছে। শুনশান মাঠটা অন্ধকারে ডুবে আছে। থেকে থেকে দু এক জায়গায় ভেপারের আলো জ্বলছে। সেই আলোটাই এসে পড়েছে লোকটার চকচকে টাকে। তন্ময়ের মনটা খারাপ হয়ে গেল। এখন তার মাথা ভর্তি কালো চুল। এক সময় কি তবে
দীপ্তির সাথে আর মেলামেশা করো না তুমি।
আচমকা চেনা নামটা কানে আসতেই চমকে উঠল সে। বাদবাকি কথাটা ভালো করে কানে যায়নি। জিজ্ঞেস করলো, হ্যাঁ কি বললেন?
দীপ্তির সাথে আর তেমন মেলামেশা করো না, আরো ভালো হয় যদি একেবারে না করো।
আমি চললাম, সইয়ের জন্য ধন্যবাদ। তন্ময় উঠে পড়ল, ব্যাগটা পিঠে নিতে নিতে বলল, কোন ভালো ডাক্তারের কাছে গিয়ে কোকেনের নেশাটা ছাড়িয়ে আসুন। সে মারাদোনা ফারাদোনা কি মানায়, আর তার মতো বেচুর আমরা নিলে এইসব ফালতু বকে।
কাল রাতের যন্ত্রটার কথা, ওয়েবসাইটের কথা বলেছ দীপ্তিকে?
তন্ময় পা বাড়াতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। কথাগুলো সত্যি বলা হয়নি, কেন যে বলতে পারেনি তা সে নিজেও জানে না।
তার মানে আপনি কাল রাতে ছুঁড়েছিলেন ওটা?
মাথা নাড়লেন ডাক্তার সান্যাল। বেঞ্চে তার পাশের জায়গাটা দেখিয়ে বললেন,
রাগ করো না, এখানে বসো, এরকম সুযোগ সবাই পায় না।
কিসের সুযোগ?
নিজের জীবনটা পাল্টানোর, নিজের ভুলগুলো শুধরানোর।
বেশ কিছুক্ষণ মুখ কোঁচ করে বসে রইল তন্ময়। খুব দ্রুত তার মাথায় কিছু ভাবনা খেলে যাচ্ছে। ধরে নেওয়া যাক লোকটা যা বলছে সেটা সত্যি, তাহলে তার জীবনে যা যা ঘটবে সেটা লোকটা জানে। তাই যদি হয় তাহলে এরকম সুযোগ সত্যি কেউ পায় না।
তো আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন, মানে তো ঘটনাগুলো এর মধ্যে ঘটে গেছে।
ঘটেছে আমার জন্য, তোমার জন্য নয়।
কিন্তু আপনি বললেন যে আমরা আমরা একই মানুষ।
সান্যাল হাসলেন, ছেলেটার পিঠে একটা হাত রেখে বলেন,
কি করে তোমায় বোঝাই বলতো? আচ্ছা দেখো, সৃষ্টির শুরু থেকে আমাদের হাতে দুটো জিনিস ছিল, এক মহাবিশ্ব, দুই হলো সময়। তোমরা যে 3D সিনেমা দেখো, মহাবিশ্ব হলো এরকম 3D, তাকে ধরা ছোঁয়া যায়, অনুভব করা যায়। আবার সময় হলো 1D, তাকে ধরা তো দূরের কথা, অস্তিত্ব প্রমাণই করা যায় না, সে শুধু আছে তা প্রমাণ পাওয়া যায় তোমার মাথার চুল আর আমার মাথার দাগ দেখে। তো এই দুটো মিলে মিশে আছে আমাদের চারপাশে, দুই মিলে হলো মোট 4D। তো স্পেস আর টাইমের মাঝে আবার কিছু শাকও আছে,
মানে মানে ব্রিজ যা দিয়ে মানুষ পার হয়।
একদম, একে বলে আইনস্টাইন রোজেনবার্গ ব্রিজ। কিন্তু এই ব্রিজ দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নয়, এক সময় থেকে আর এক সময়ে যাওয়া যায়।
আর সেখান থেকে এসেছেন আপনি?
হ্যাঁ।
আমি যেতে পারবো না সেখানে?
ডাক্তার সান্যাল এবার বেঞ্চ ছেড়ে উঠে পড়লেন, মাঠের চারপাশে তাকিয়ে বললেন,
একদিন নিশ্চয়ই যাবে, কিন্তু আমি যে কথাটা বললাম সেটা মনে রেখো, ওর সাথে আর মিশো না।
কেন, কি হবে তাতে?
ভালো কিছু হবে না। আমি তোমার খারাপ চাই না, নিজের খারাপ পাগলেও চায় না।
দু মিনিট কিছু একটা ভেবে নিল তন্ময়, তারপর পকেট থেকে বের করে আনল কাল রাতের সেই যন্ত্রটা। সেটার দিকে তাকিয়ে টাকমাথা ডাক্তার স্মিথও হাসলেন।
ওটায় যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সেটা একজনের থেকে তুমি কত দূরে আছো তা দেখাচ্ছে।
কার থেকে?
ডাক্তার মাটিতে হাঁটু গেড়ে বসে একটা হাত রাখলেন তার কাঁধে।
শোনো তন্ময়, কি করলে তোমার ভালো হবে তা আমি জানি না, তবে কি করলে খারাপ হবে সেটা আমি জানি। কাল আবার এসো মঠের এইখানে, আমিও চলে আসব।
সে দেখা যাবে, কিন্তু কারণটা কিন্তু বললেন না আপনি।
যদি একান্তই মানতে না চাও তাহলে বলবো কারণটা, তবে সেটা না বলাই ভালো, চলি আজ।
খানিকটা হেঁটে অন্ধকারের মধ্যে ডুবে গেল লোকটা। ক্লান্ত পায়ে উঠে দাঁড়ালো তন্ময়, মাথাটা ভোঁ ভোঁ করছে। একটু আগে দীপ্তির দেওয়া কাগজের টুকরোটা ব্যাগের সামনের চেনে রাখা আছে, সেটা বের করে চোখের সামনে ধরল। সে মার্কারি পেপারের চীর্ণ আলোতেও চিনে নিতে পারল অক্ষর কটা, AP/22।
Sunrise, sunrise, looks like morning in your eyes, but the clock's held 9:15 full hours. Sunrise.
লাইব্রেরি থেকে বই হাতে বেরিয়ে থমকে দাঁড়ালো তন্ময়। বইয়ের ভাঁজ খুলে কিছু যেন দেখলো, মনে মনে হাসলো, তারপর সেই ভাঁজের ভিতর থেকে একটা ছোট কাগজ বের করে পকেটে চালান করে দিল। একটু দূরেই দাঁড়িয়ে আছে দীপ্তি, সেও বই নিতে এসছে। এই মুহূর্তে তাকে চিনতেই পারছে না, চারপাশটা মোটামুটি ফাঁকা। তন্ময় সেদিকে এগিয়ে গেল, হাতের বইটা তুলে ধরে বলল, এত বই থাকতে ট্রেজার আইল্যান্ড, অন্য কারোর হাতে পড়লে?
দোষ, ওসব আর কেউ পড়ে না।
বই থেকে বের করা কাগজটা হাতে নিয়ে আর একবার দেখল তন্ময়, বলল, তিন জায়গায় বানান ভুল আছে, কোনোদিনও শেষে ওকার নয় ও হবে, আর ভালোবাসা তালবস্য নয় দন্তেস্য, এই বাসা মানে হলো বাড়ি, প্রেম পত্রটাও মানুষের মতো লিখতে শিখলি না।
এই তোর পকেটটা কি রে?
এতক্ষণ তন্ময় খেয়াল করেনি, যন্ত্রটা থাকার জন্য পকেটটা ফুলে আছে। বাইরে থেকে এক নজর দেখলে সিগারেটের প্যাকেট বলে ফুল হয়। মুহূর্তে সে ভেবে নিল কতটা বলা যাবে আর কতটা যাবে না। ধীরে সুস্থে সেটা পকেট থেকে বের করে বলল, এই দেখ, যন্ত্রটা এখন চালানো নেই, ফলে স্ক্রিনের উপর কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। সেটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দীপ্তি বলল,
কি হয় এটাতে?
আমিও ঠিক জানি না। তন্ময় আমতা আমতা করল।
সে কি, তাহলে নিয়ে কি করছিস?
কিছুই না, কুড়িয়ে পেয়েছিলাম। স্ক্রিনের ঠিক নিচেই বড় বোতামটা চোখে পড়তে সেটা টিপে দিল দীপ্তি, সাথে সাথে জল জলে সংখ্যা ফুটে উঠল স্ক্রিনের উপর। অবাক চোখে সেদিকে তাকিয়ে থেকে বলল,
এই নম্বরগুলো কি বলতো?
তন্ময় লক্ষ্য করল নম্বরগুলো এখন আগের থেকে অনেক কমে এসছে, 1000-এর কাছে ঘোরাফেরা করছে, অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যেই আছে সে। মুখে কিছু বলল না তন্ময়, কিরকম যেন অস্বস্তি শুরু হয়েছে।
এটা নাড়ালে নম্বরগুলো বদলাচ্ছে। এই মনে হচ্ছে যন্ত্রটা যার তার থেকে আমাদের দূরত্ব বোঝাচ্ছে, ভারী মজার জিনিস তো।
তন্ময়ের মুখে কিন্তু হাসি শুকিয়ে গেছে, সে এখন কোন রকমে বাড়ি যেতে পারলে বাঁচে, জিনিসটা আগে ফেলে দিলেই ভালো হতো।
চল খুঁজে দেখি, বেশি দূর তো নয়, ফেরত দিয়ে আসবো।
তন্ময় বাধা দিয়ে উঠলো, না না, তুই কেন যাবি, আমি নিজেই গিয়ে ফেরত দিয়ে আসবো। ওটা
কেন, আমি গেলে কি হবে, তোর সম্মান যাবে?
আর বাধা দিল না তন্ময়, বুঝলো এর বেশি যুক্তি দেখাতে গেলে দীপ্তির জেদ ক্রমশ বাড়তেই থাকবে, সেটা হলে ব্যাপারটা আরো খারাপের দিকে গড়াবে। খানিক ভেবেচিন্তে রাজি হল সে, যে মেয়েটার কাছে যন্ত্রটা নিয়ে যাবে সে হয়তো নিতে চাইবে না, তখন দীপ্তি ব্যাপারটা কিভাবে নেবে সেটাই বড় কথা। খোলা রোদে দুপুরের রাস্তায় হাঁটতে লাগলো দুজনে, তাড়াতাড়ি হবে এবং লোকজন দেখার সম্ভাবনা কম বলে মেন রাস্তায় ওঠেনি ওরা। এই রাস্তাটা খানিকটা নির্জন, একপাশে সার বাঁধা একতলা বাড়ি, সেই বাড়ির বাইরে কঞ্চি দিয়ে বেড়া দেওয়া আছে, কতগুলো মিনি বিড়াল চুবুথুবু হয়ে বসে গৃহস্থের দরজার দিকে ঠায় তাকিয়ে আছে। হাঁটতে হাঁটতে তন্ময়ের কালকের লোকটার কথা মনে পড়ল, সেই যত নষ্টের গোড়া, কোথাকার কে হনু এসে ঠিক করে দেবে সে কার সাথে মিশবে না। অবশ্য লোকটাকে হাতে রাখলে মন্দ হয় না, কিসে খারাপ হবে সেটা যদি আগে থেকে জেনে যাওয়া যায় তবে সাফল্য ঠেকায় কে?
এত ব্যাপার কি বলতো, কি ভাবছিস এত?
এইসব ভাবতে ভাবতে খানিকটা পিছিয়ে পড়েছিল তন্ময়, একটু থতমত খেয়ে বলল, না না, ভাবছিলাম বড় হয়ে কি হতে চাই।
বাবা, আজকাল এইসব ভেবে সময় নষ্ট করছিস যে, তা কি ভাবলি?
যদি ডাক্তার হই? জোরে জোরে হেসে উঠল দীপ্তি।
তুই ডাক্তার?
চেষ্টা করলে না হওয়ার কি আছে?
দূর, ডাক্তার আমার ভালো লাগে না, ছোটবেলায় তেড়ে ইঞ্জেকশন দিত।
কি যেন ভেবে একটু উদাস হলো তন্ময়। কিছুক্ষণ চুপচাপ, শুধু হাঁটার শব্দ। দীপ্তির হাতে ধরা যন্ত্রটায় সংখ্যা নিম্নগামী, অর্থাৎ সে কোথাও বসে, দাঁড়িয়ে বা শুয়ে আছে। আচমকা একটা প্রশ্ন করে বসল তন্ময়, আচ্ছা আমার মাথায় যদি টাক পড়ে যায়?
ভালোই তো, দাদুর মাথায় টাক ছিল, সেইটাকে তেল মাখছিল, এই তারপর কি জানো।
শালা, এটা কি করছিস আমি?
ও করছিস না, সত্যি জানতে চাস তো টাক পড়লে আমি কি করব?
তন্ময় মাথা নাড়লো, চুপ করে কি যেন ভাবতে লাগলো দীপ্তি। খানিক দূর এগিয়ে এসে বলল,
আগে আমাকে একটা কথা বল। ধর তুই আমার জন্য পাত্র চাইয়ের বিজ্ঞাপন দিচ্ছিস, কি লিখবি?
কৌরবর্ণ স্লিম পিতা বেসরকারি চাকুরে, কলিতে নিজস্ব বাড়ি আর।
ব্যাস ব্যাস, আর বলতে হবে না। এবার বল, কারো মুখে আমার নাম শুনলে ওই পহ বহ কলিতে বাড়ি স্লিম এসব মনে পড়ে তোর?
কদিন স্কুলে এলে রোদে তোর গৌরবর্ণ দফা রফা হয়ে যায়, নিজের পাটির দাঁতগুলো এবড়ো খেবড়ো, যেগুলো ঢেকে রাখার জন্য এইটুকুর বেশি হাসিস না। আর
বলে ফেল, আর লজ্জা করে কি করবি?
তোদের পাড়ার কেষ্টদার গালে তোল পড়তো বলে কদিন নাচিয়েছিলি, তারপর কেষ্ট চৌমাথার চানাচুরের দোকান করতে চক্ষু লজ্জার ভয়ে ওকে লেঙ্গি দিলি।
এটা তুই জানলি কি করে?
কেষ্টই বলছিল, আর এও বলেছে এখন তুই ওর ভাইটার জন্য ফাঁদ পাচ্ছিস।
এইটা বাজে কথা, কিন্তু আমার নামে রট আছে ছেলেটা।
সে যাই হোক, আমার টাকের ব্যাপারটা।
ও হ্যাঁ, তোর টাক না, দেখ একটা মানুষ মানে কতগুলো অনুসর নয়, আজ হোক বা পরে তোর কথা ভাবলে আমার খুলিতে অবিন্যস্ত কেশ মনে পড়ে না।
ঠিকই বলেছিস, তবে এটা অনুসর না, বিসর্গ। যন্ত্রের সংখ্যাটা পঞ্চাশে পৌঁছাতেই একটা বড় সড়ো পুকুরের সামনে এসে পড়ল দুজনে। পুকুরের ধার জুড়ে লম্বা পার্ক করা আছে, সেখানেই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে লোকজন, অল্প মাঝারি এবং প্রাপ্ত তিন বয়সের মানুষই চোখে পড়ছে। যন্ত্রটা দীপ্তির হাতে, সে এক পা করে টিক টিক করে এগিয়ে যেতে লাগল। তন্ময় চারপাশে তাকাল, অল্প বয়সী কয়েকটা মেয়েকে দেখা যাচ্ছে, কেউ বসে আবার কেউ হেঁটে চলে সরে যাচ্ছে। আর 15 মিটার, তন্ময়ের বুকের ভিতর একটু আগের অস্বস্তিটা বেড়ে উঠতে লাগল।
ওই মেয়েটা মনে হচ্ছে না, দেখ বসে আছে
খানিকটা দূরেই ঘাসের উপর, ওদের দিকে পিঠ করে বসে আছে একটা মেয়ে। পিছন থেকে সোজা খয়েরি রঙের চুল চোখে পড়ছে, এরকম চুলের কথাই তো লিখেছিল সাইডটায়, সেটা তার মানে মিথ্যে ছিল না।
আয় দেখি আমার সাথে, দেখি জিজ্ঞাসা করি এটা ওরই কিনা।
তন্ময় এগোলো না, জিনিসটা যে মেয়েটার নয় সেটা তার থেকে ভালো আর কে জানে, অর্থাৎ সে নিতে চাইবে না। তারপর কি হবে?
আরে এটা তো আমার, তুমি পেলে কি করে?
একটা চেনা গলা শুনে চোখ তুলে তাকালো তন্ময়, গলাটা তার নিজের, শুধু একটু বয়সের ছাপ। কালকের লোকটা এসে দাঁড়িয়েছে দীপ্তির সামনে, সে বলল,
পড়ে গিয়েছিল, ওই যে ও আমার বন্ধু, খুঁজে পেয়েছে, দারুণ জিনিস কিন্তু।
লোকটা হাসল,
তাই নাকি, কি হয় জানো এটা দিয়ে?
ডাক্তার সান্যাল চোখ তুলে তাকালেন তন্ময়ের দিকে, তার সেই অর্থপূর্ণ চোখ দুটোতে কিছুর একটা ইঙ্গিত খেলে গেল। তন্ময় মাথা নামিয়ে নিল, সান্যাল দীপ্তির মাথায় একটা হাত রাখলেন, একটা অবর্ণনীয় হাসি খেলা করছে তার মুখে।
তার মাঝেই চোখের কোল গড়িয়ে এক ফোঁটা জল নামল। দীপ্তি অবাক হয়ে গেল।
অনেকদিন দেখিনি তোমাকে।
অজান্তে সান্যালের মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা,
আপনি আমাকে আগে দেখেছেন?
হ্যাঁ, অনেকবার।
দীপ্তি অবাক চোখে একবার সান্যালের দিকে আর একবার তন্ময়ের দিকে তাকালো। তারপর বেশ কিছুটা পিছিয়ে এলো সে। বিকেলের নরম আলোয় তার মুখটা মায়াবী দেখাচ্ছিল। এতদূর হেঁটে আসার জন্য ক্লান্তির ছাপ পড়েছে শরীরে।
চো বাড়ি যাই, সন্ধে নামবে এবার।
তন্ময়ের দিকে তাকিয়ে বলল দীপ্তি,
না একটু পরে যেও, আমার কিছু কথা আছে।
হ্যাঁ কি বলুন?
তোমার সাথে না, ওর সাথে।
এবার যেন একটু ঘাবড়ে গেল দীপ্তি। তন্ময় এতক্ষণ কোনো কথা বলেনি, তার সাথে যে লোকটার কি দরকার সেটাই সে বুঝতে পারছে না। দীপ্তি ফিসফিস করে বলল,
তার মুখ দেখে মনে হচ্ছে গে পার্কে তোকে এক কাপে বলাৎকার না করে দেয়।
বলে খিক খিক করে চাপা গলায় হাসল। মুখ দেখে আর কি মনে হচ্ছে তোর? নিচু স্বরে জিজ্ঞেস করলো তন্ময়।
কনস্টিপেশনের নিয়মিত ভোগে।
আর
একটু আলুর দোষ আছে।
কটমট করে তার দিকে একবার তাকালো তন্ময়। একটা দীর্ঘশ্বাস ফেলল। সান্যাল তার কাঁধে একটা হাত রেখে বললেন,
ও এখানে থাকুক, চলো আমরা ওই বেঞ্চটায় গিয়ে বসি।
দীপ্তি অবাক চোখে তাকিয়েছিল, কিন্তু আর বাধা দিল না সে। সান্যাল আর তন্ময় কয়েক পা হেঁটে একটু দূরে এসে একটা বেঞ্চে বসে পড়ল। এতক্ষণে গলায় জোর এলো তন্ময়ের, বলল,
যা বলার জলদি বলুন, বাড়ি ফিরতে হবে আমাদের।
আর আপনার পারফেকশন আপনার কাছেই রাখুন, আমার দরকার নেই।
ও জিনিসটা কিছুদিন হলো আবিষ্কার হয়েছে জানো, এতে কি হয় তা তো বুঝতেই পেরেছ।
খানিকটা
পুরোটাই পারবে? আমাদের সময়ে দেশের প্রত্যেকটা মানুষের যাবতীয় তথ্য প্রশাসনের কাছে থাকে। মানে ধরো, তোমার চা খেতে ভালো লাগে না, কফি, ক্রিকেট খেলতে ভালো লাগে না, ফুটবল, সিগারেট খেতে ভালো লাগে না, বিড়ি, এইরকম সবকিছু। সবার ভালো লাগা একরকম হয় না। দুটো মানুষের মানসিকতা যত বেশি কাছাকাছি হয় তত আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাদের। আমাদের সময়ে শুধুমাত্র এইরকম দুটো মানুষই একসাথে থাকে।
মানে বলছেন এইসব তথ্য নিয়ে দেশই বিয়ের ঘটকালি করে, তো তাদের লাভ কি? অবাক হয়ে যায় তন্ময়।
লাভ অনেক কিছু, সোশিওলজিক্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল। ভবিষ্যতে কোন মানুষটার সাথে তুমি সব থেকে ভালো থাকবে সেটা আগে থেকে বুঝে নেওয়া যায়।
বুঝেছি, তা আমি ভালো আছি দিব্যি, আপনি আপনি আসতে পারেন। দূরে তাকিয়ে তন্ময় দেখল দীপ্তি হাওয়ায় মিঠাই কিনছে। সান্যাল এবার সেদিকে তাকিয়ে বললেন,
দেখে নাও হে ছোকরা, সারা জীবন এরকমটি থাকবে না।
এই প্রথম তন্ময়ের মনে হল লোকটা তার ভবিষ্যৎ হলেও হতে পারে, কিন্তু সে যাই হোক, এই মুহূর্তে আর ভবিষ্যৎ জানতে ইচ্ছা করছে না। উত্তর দিয়েই দিয়েছে, বেঞ্চ ছেড়ে উঠে পড়তে যাচ্ছিল। সান্যাল হাত ধরে থামিয়ে দিলেন।
দাঁড়াও, তোমাকে কেন কথাটা বলেছিলাম জেনে যাও।
জামার পকেটে হাত ঢুকিয়ে একটা ছবি বের করে আনলেন সান্যাল। সেটা এগিয়ে দিয়ে বললেন,
আমি কিন্তু আগে তোমায় বলতে চাইনি, যাই হোক এটা দেখো।
হাতে নিয়ে তন্ময় দেখল ছবিটা কোনো মানুষের। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যায় মহিলা। কোনো মারণ রোগের আক্রমণে মুখটা রক্ত শূন্য, সেখানে মাঝে মাঝে চামড়া ফাটা দাগ, চোখের উপর থেকে ভুরুর রেখা উধাও। কেই নি? প্রশ্নটা অজান্তেই তন্ময়ের মুখ থেকে বেরিয়ে এলো। সান্যাল উত্তর দিলেন না, তার চোখ দুটো এখনো তাকিয়ে আছে দীপ্তির দিকে। বিস্ময় যন্ত্রণা আর শূন্যতা খেলা করে যাচ্ছে সেখানে।
4 বছর হল ওর ক্যান্সার ধরা পড়েছে।
কাঁপা কাঁপা হাতে ছবিটা কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখল তন্ময়। না, কোনো মিল নেই মুখের, এতটুকু মিল নেই, হতেই পারে না, মিথ্যে কথা বলছে লোকটা।
যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গেছি, আমি চাই না সেটা তুমি আবার ভোগ করো।
তন্ময় কোনো উত্তর দিল না। তার কানটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। সান্যাল বলে চললেন,
তুমি আজ যা ভাবো, আজ থেকে 15 বছর আগে আমি ঠিক তাই ভাবতাম। কিন্তু বিশ্বাস কর, যেদিন আমার জুতোয় পা গলাবে সেদিন বুঝবে এই যন্ত্রণাটা কি। প্রতিদিন রাতে এখনো তোমার বন্ধু, এখন কষ্টটা অনেক কম হবে। 15 বছর একসাথে কাটানোর পর
এই ঘটনাটা যে ঘটবেই আপনি জানলেন কেমন করে? সিগারেট যদি কম খায়।
রোগটা কেন হয় কেউ জানে না। এমন লোকের হয়েছে যারা সারা জীবনে সিগারেটের ধারের কাছেও যায়নি।
দুহাতে মুখ ঢেকে নিল তন্ময়। তার বন্ধ হয়ে আসা গলার ভিতর থেকে কয়েকটা শব্দ বেরিয়ে এলো।
আমি ওকে ছেড়ে যাব না, আমি চলে যান এখান থেকে।
স্মিত হাসিটা আবার ফিরে এলো সান্যালের মুখে। ছবিটা পকেটে রাখতে রাখতে বললেন,
জানতাম সব জানার পরও তুমি এটাই বলবে। আচ্ছা কাজ করো, তুমি বরঞ্চ উত্তরটা ওকেই জিজ্ঞেস করো।
ওকে ওকে বলবো এইসব? আপনি পাগল।
আমি যা বলেছি সেটা বলতে হবে না, শুধু জিজ্ঞেস করো ওর মতামতটা কি।
আপনি এখনো চিনতে পারেননি ওকে?
তাই আমি চিনিনি, আমাকে তোমার কাছে ওই পাঠিয়েছে, আমি আসতে চাইনি।
দীপ্তি পাঠিয়েছে আপনাকে?
ও চাইনি একই যন্ত্রণা তুমি দ্বিতীয়বার পাও। সুযোগ যখন আছে ভেবে দেখো, কালী মাঠেই দেখা হবে আবার, হয়তো শেষবার। চলি এখন।
ডাক্তার সান্যাল চলে যেতে ধীরে ধীরে উঠে পড়ল তন্ময়। এখনো হাজার লোকের মেলা মাঠ জুড়ে, অথচ দীপ্তি ছাড়া যেন কাউকেই চোখে পড়ছে না তার। সে হাওয়ায় মিঠাই হাতে ধরে আগ্রহী চোখে তাকিয়ে আছে তন্ময়ের হেঁটে আসার শরীরটার দিকে। কাছে আসতেই জিজ্ঞেস করলো,
এই কিসের ছবি দেখাচ্ছিল রে? মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছে?
তন্ময় বসে পড়ল। কিছুক্ষণ এক টানা দূরের দিকে তাকিয়ে থেকে অবশিষ্ট হাওয়াই মিঠাইটা নিয়ে নিল তার হাত থেকে। তারপর সেটাই কামড় দিতে দিতে বলল, লোকটার জন্য খারাপ লাগছে।
কেন?
ওর স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে।
এ বাবা!
এই প্রথম দীপ্তির মুখে সন্ধ্যের ছায়া নামল। আমি ভাবছি লোকটা যদি আগে থেকে জেনেও যেত যে এরকম কিছু একটা হবে তাহলে।
মানে?
মানে দেখ, যার শারীরিক যন্ত্রণা পাওয়ার সে তো পাবেই, তাকে যারা ভালোবাসে তাদের যন্ত্রণা আবার অন্য জায়গায়। দুটো মানুষের সাফার করার থেকে একজনের সাফার করা ভালো না?
আমারও তাই মনে হয়।
আচ্ছা তুই থাকলে কি করতিস? প্রশ্নটা করতে বিন্দুমাত্র সময় নিল না তন্ময়।
জিন্দেগি কা সফর হে ইয়ে কেসা সফর।
ইয়ার্কি মারছি না।
ও মারছিস না, তাহলে ভাবতে দে।
তন্ময়ের মনে হলো দীপ্তি সত্যি কিছু ভাবছে। হাতের কাঠিটা ছুঁড়ে ফেলে দিল দূরে। কিছুক্ষণ উদাস মুখে চুপ করে থেকে হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তার চোখ দুটো।
মনে পড়েছে, র‍্যাক নম্বর BP/17, 72 পাতা।
হ্যাঁ, সে কি? আমি তো এইমাত্র প্রশ্নটা করলাম তোকে।
তাতে কি, আমি আগে থেকে রেখে দিয়েছি।
কি করে
জানিস না? আমি ভবিষ্যৎ দেখতে পারি। এই যেমন দেখতে পাচ্ছি, 3 মিনিটের মধ্যে তুই আমাকে একটা সিগারেট দিবি।
নেই আমার কাছে, তোর লাইব্রেরি তো বন্ধ হয়ে গেছে।
তাতে কি, কাল খুলবে। টুমরো সান উইল বি রাইজ।
তন্ময় উঠে পড়ল। এবার ঘন সন্ধ্যা নামছে চারিদিকে, বাড়ি ফিরতে আর দেরি হলে মুশকিল আছে। চ এবার হেঁটে ফিরব না। দীপ্তিও উঠে পড়ল বেঞ্চ ছেড়ে, খানিকটা এগিয়ে এসে নিচু স্বরে বলল,
এবার আর আমার ভুলটা ধরলি না যে।
হ্যাঁ, কোন ভুল? আর কোনো উত্তর শোনা গেল না। শহরের বাড়িগুলোর খাজে খাজে কুয়াশা নামছে, খানিক দূরের মানুষকেই দেখতে পাওয়া যায় না। শব্দ শুনে চিনে নিতে হয় কোনটা বাইক, কোনটা সাইকেল, কোনটা রিক্সা। সরে আয় এদিকে। দীপ্তির হাত ধরে তাকে মেইন রোড থেকে ফুটপাথে টেনে আনলো তন্ময়। তারপর আর ছাড়লো না হাতটা। আজকের বিকেলটা একটু অন্যরকম। সূর্যটা ডুবে যাওয়ার কোনো তারা দেখাচ্ছে না। একটা রাত পাখি বাঁশ বনের ভিতর থেকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে তাকে। মাঠ থেকে ভাসানো চিৎকার শোনা গেল। তাদের থেকে অনেকটা দূরে খানিকটা নির্জনে বসে আছে দুটো ছায়া মূর্তি। তাদের দুজনেরই চোখ মাটির দিকে।
তোমার এই সিদ্ধান্তের কারণ?
ডাক্তার সান্যাল জিজ্ঞেস করলেন। সিদ্ধান্ত তো আমার নয়, আপনি তোর মতামত নিতে বলেছিলেন।
হ্যাঁ, কি বলেছিল?
বলেছিল BP/17, 72 পাতা।
তার মানে?
অবাক কলায় প্রশ্ন করলেন ডাক্তার সান্যাল। ভুলে গেছেন দেখছি, পাড়ার লাইব্রেরির বইয়ের দুটো পাতার মাঝখানের একটা জায়গা ওটা। ওর গোপন কিছু বলার থাকলে সেটা কাগজে লিখে বইয়ের ভিতরে রেখে আসে, আমাকে খালি পাতার নম্বরটা বলে।
তারপর কাগজটা কি লেখা ছিল?
কোনো কাগজ ছিল না, ওখানে ফাঁকা। ডাক্তার সান্যালের ঠোঁটের কোনায় একটা করুণ হাসি খেলে গেল। তন্ময়ের পিঠে একটা হাত রেখে বললেন,
কি করবে, কিছু জিনিসকে আগে থেকে জানলেও পাল্টানো যায় না, শুধু তার ইম্প্যাক্টটা কমানো যায়। আজ অল্প কষ্টের সাথে যদি মানিয়ে নাও, তাহলে আর ভয়ানক যন্ত্রণা পেতে হবে না।
ঠিকই বলেছেন আপনি।
তোমার আর যা যা জানার দরকার হবে বলো, আমি সাহায্য করলে খারাপ কিচ্ছু হবে না তোমার জীবনে।
সত্যি বলছেন?
সত্যি। আচ্ছা বলো, আর কি জানতে চাও?
আমি জানতে চাই যে, আচ্ছা আপনি বিদায় হচ্ছেন কখন? পার্মানেন্টলি দীপ্তির সাথে দেখা করার আছে আধ ঘন্টা পরে।
মানে ও তো উত্তর দিয়ে দিয়েছে, কাগজ না থাকার অর্থ বোঝো না?
এই প্রথম সান্যালের গলায় রাগ ফুটে উঠছে। প্রথমে বুঝেছিলাম, তারপর দেখলাম বইয়ের ওই পাতায় একটা কবিতা ছাপা আছে, কে শঙ্খঘোষের কবিতা। সেটা পড়ে বুঝলাম আমাকে হাতে লেখা কাগজ নয়, ওই পাতাটাই দেখাতে চেয়েছিল। এই দেখুন, ছিঁড়ে এনেছি
কবিতা। যাই হোক, পড়ে শোনা, চশমা নিয়ে আমার কাছে।
ছোট কাগজটা খুলে ধরে পড়তে থাকে তন্ময়। এতে লেখা আছে যে হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথাটা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। পায়ের ভিতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল, এই মদের কাছে সবাই ঋণী। ঝলমলে রোদ দুপুর বেলাও সঙ্গে থাকে, হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালি। সেই সনাতন ভরসাহীনা অশ্রুহীনা, তুমি আমার সব সময়ের সঙ্গিনী না, তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়, তুমি আমায় দুঃখ দেবে সহজ নয়।
এই কবিতা পড়েই মাথা ঘুরে গেল তোমার?
সান্নাল গর্জে উঠলেন।
ক্যান্সার কাকে বলে বোঝনি এখনো, বোঝার বয়স হয়নি তোমার।
না বুঝি না, জীবন বিজ্ঞানে তো বরাবরই কাঁচা, আমি ইতিহাসে বেশি নম্বর পাই। ইতিহাস মানে ছোট ছোট মানুষের হার না মানার গল্প, লড়াইয়ের গল্প। ইতিহাস মানে প্রবল দাঙ্গার সময় যে মুসলমান লোকটা কোন হিন্দু মেয়েকে জীবন দিয়ে বাঁচিয়েছিল, বা উল্টোটা। আপনি কবে ভুলে গেলেন তন্ময়বাবু যে জীবন মানে শুধু শুধু সুখ আর নিরাপত্তার খোঁজ করা নয়, শুধু ভালো থাকার জন্য বেঁচে থাকা যায় না। ভালোবাসা কিন্তু দন্তেশ্বর নয়, তার ভুল, কিন্তু ভুলটাই ঠিক। আমি জানি যে আমি ভুল করছি, আমি জানি দীপ্তি সারা জীবন আমার কাছে থাকবে না। যুদ্ধের শেষে একদিন আমি ঠিক হেরে যাব, কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবো না আমি। আপনিও পালাবেন না, ফিরে যান।
ভুল করলে তুমি, একটা বয়সে গিয়ে পস্তাবে।
সান্নাল উঠে পড়লেন। অন্ধকারেও তার চোখ দুটো রাগে জ্বলছে, সেটা তন্ময়ের ভবিষ্যৎ যন্ত্রণার কথা ভেবে না, এইটুকুনি ছেলের স্পর্ধায় তা বোঝা যায় না। লোহার বেঞ্চের উপর একটা ঘুষি মারলেন তিনি, আর সেখানে দাঁড়ালেন না। মেঠো রাস্তার ধার দিয়ে হাঁটতে লাগলেন পা চালিয়ে। তন্ময় মাঠ থেকে বেরিয়ে এলো, কাগজটা এখনো হাতে ধরা তার। ল্যাম্পপোস্টটা খারাপ হয়েছে, জ্বলছে না সেটা, রাস্তাটা অন্ধকার। একটু দূরে একটানা শাঁখ বাজার আওয়াজ আসছে, শরীরের গভীরে ঢুকে পড়ছে ঘন জমাট অন্ধকার। একটু পরে দীপ্তি এসে দাঁড়াবে এখানে। একটু দূরেই মাটির উপর তার পায়ের শব্দ শোনা যাচ্ছে, চোখের পাতা ফেলার শব্দ, হাওয়ায় মৃদু কম্পন। আজ সন্ধে তন্ময়ের সমস্ত ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে উঠেছে।
কি হে নটবর, আজ আগে আগে এসে দাঁড়িয়ে আছো যে!
সামনে থেকে ভেসে এলো কৌতুকটা, কৌতুককারী নিখে দেখা গেল না।
আমি সময় এসেছি, তুই দেরি করেছিস।
আর জায়গা পেলি না, কি অন্ধকার এখানটা।
মুন্ডুটা উপরে তো চাঁদ উঠেছে আজ,
আমি তো বেশ দেখতে পাচ্ছি তোকে।
এখন পাচ্ছিস, রাতের দিকে এতটা রাস্তা হেঁটে ফিরতে হবে
তো, ভয় করবে তোর?
না, এভাবে ভয় লাগে না আমার।
আমারও। ফিকে অন্ধকারে দুটো মানুষ আরো কাছে সরে এলো। সামনে অনেকটা রাস্তা খালি পড়ে আছে, লোক নেই, জন নেই, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, শুধু সোজা রাস্তা চাঁদের আলো মেখে শুয়ে আছে। তার উপর দিয়ে নিঃশব্দে হাঁটতে লাগলো দুজনে। পৃথিবীর বহু রহস্যের এখনো সমাধান হয়নি, এটা তার মধ্যে একটা। সব জেনে শুনেও নির্দ্বিধায় আমরা একটা ট্র্যাজিক নাটকের নায়ক নায়িকা হয়ে উঠি কেবলমাত্র পার্শ্ব চরিত্র দেখে। এই গল্পে যেটুকু সায়েন্স ফিকশনের আশ্রয় নেওয়া হয়েছে সেটা কেবলমাত্র গল্প গড়ার জন্য। আসলে এটা রোজকার গল্প, চিরকালের গল্প। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Still love me tomorrow.